বলেছেন, যথেষ্ট বলেছেন।
ইনি আরেকটা বলেছেন যে আজকাল প্রায় বহু অধিকাংশ লোকের মঠবাসীগণের পৃথক পৃথক ব্যাংকেতে অ্যাকাউন্ট আছে। আমাদের সেন্ট্রাল থেকে কেউ কিছু জানে না, পৃথক পৃথক করে তারা বিনা ইজাজত নিয়ে পরিক্রমা পার্টি ঘুরাচ্ছে, কারো কাছে কোনো অনুমোদন নাই, এই সবগুলি বন্ধ আছে। যদি তাদের পরিক্রমা করতে হয় তা আমাদের সেন্ট্রালকে জানাবে, মহারাজকে জানাবে, আমাকে জানাবে কি এইখানে যারা থাকে ওদেরকে জানাবিয়ে তারপরে কোনো রকমের পরিক্রমা পার্টি অথবা বাহার করবে, নচেত বিশৃঙ্খলা হচ্ছে। আর যে করলো তার অ্যাকাউন্ট দিতে হবে যে কত টাকা তারা পেলো, কত টাকা খরচা হলো, কত টাকা তারা কি করলো। কোনো আবশ্যক হয় ওরা খরচা করবে, কিন্তু অ্যাকাউন্টটা দি আর অনুমোদন আমাদের কাছ থেকে নিয়েই ছবি করবে। আজ থেকে কোনো পরিক্রমা পার্টি বিনা এইরকম আদেশেতে কোনো লোক দু চার জন হোক, দশ জন লোক হোক, বিশ জন লোক হোক, যেখানে থেকে যে পাল এটা যেন না করে। আর ব্যাংকে অ্যাকাউন্টে যদি আমরা দেখবো যে কারো নামেতে আছে আমাদের অনুমোদন ছাড়া, তাহলে হয়তো তাকে মঠ থেকে বিদায় করব, এটা একেবারে ঠিক নিশ্চিত। যদি হয় আমরা তো অনুমোদন দিচ্ছি যে সে যারা মঠ রক্ষক আছে কি অন্য লোক আছে যাদের টাকা দরকার আছে তাকে অনুমোদন করছি যে সে তারা ব্যাংকে অ্যাকাউন্ট রাখবে। অর্থাৎ এছাড়া একশো দুশো চারশো পাঁচশো একটা প্রচার পার্টি যেতে কি অন্য কোনো কাজে লাগে ওর জন্য আমরা কিছু করছি, কিন্তু পৃথক করে অ্যাকাউন্ট দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার করবে, জমিন লিবে পৃথক পৃথক করে আর এইসবগুলি করবে, এইসবগুলি না। যদি করতে মঠ ছেড়ে দিয়ে যেত যা বাড়িতে তোমরা সব কিছু করবে, এটি মহারাজের একটা এটা ইচ্ছা। অতএব এইসবগুলি
আইন করে হবে কি
আইন, আমি তো নিবেদন করছি যে তোমরা সবগুলি পালন করো, আর না হয় তোমরা
আইন করলে হয়। ভবিষ্যৎ আছে, তোর তো একটা ভবিষ্যৎ আছে, তুই ভবিষ্যৎ চিন্তা করিস? হ্যাঁ, এই যা দেখছিস সব মঠ থেকে হয়তো তোকে বের করে দেবে, শেষ পর্যন্ত থাকতে পারবি না, তোর তো ভবিষ্যৎ আছে।
যদি নাইও ব্যবহার করা যায় তাহলে ভগবানের কাছে তারা কি মুখ দেখাবে?
তাদের জিজ্ঞাসা করুন না,
ভগবানের জন্য গুরুজন্য ওয়াসিল করে দিয়ে
এটা,
আর তারপরে নিজে
নিজে তো রাখছেই আরো পাঁচজনকে ইনস্টিগেট করছি, তোদের তো একটা ভবিষ্যৎ আছে রে। তাহলে মানে আখেরের বন্দোবস্তকারী ভবিষ্যতের বন্দোবস্তকারী হয়ে সদর মঠে এসছে, তাহলে যদি এইরকম ব্যাপারটাই হয়।
পরচর্চার মধ্যে কেউ যাবো না,
এখন এর মাঝখানে যদি তুলে নেয় তাহলে বলতে পারবো না, এই কথা হওয়ার সঙ্গে সঙ্গে আবার কিছুদিনের মধ্যে যদি তারা তুলে নেয় তাহলে তো আর বলা যাবে না, তাহলে মিথ্যা হয়ে
যাবে।
রেকর্ড থাকবে, সেই রেকর্ড তখন আর অস্বীকার করে দেবে, সেই ব্যাংক থেকে ব্যাংকের লোকই তো বলে ব্যাংকের লোকেরাই তো বলে, যদিও বলার নিয়ম নেই, ব্যাংক কখনো বলবে না আমানতকারীর টাকা, কিন্তু বলে দেয় তার ভিতরে দু একজন আবার মোটর রক্ষক হয়ে যাচ্ছে, তো মোটর রক্ষক যদি হয়ে যাচ্ছে তা আর কি
তাদের কাছে যদি জানা থাকে তাহলে আমার বন্ধ করে দিব।
গড়রক্ষক যখন হচ্ছে তখন তার বলা যাবে না, কারণ তারপর তো একটা দায়িত্ব আছে। তারপর একটা দায়িত্ব থেকে গেল, সে বলবে যে হ্যাঁ আমি তো রাখতেই পারি কিছু টাকা। না সে তো আগে আসে, আগে থেকে আছে, একদম মোটর কক হয়ে গেলে আবার কি করে থাকবে? সে তো মানে সাত খুন মাপ, সে তো সাত খুন মাপ হয়ে যাবে। একটা ব্যাংকের লোক সে একবার অ্যানাউন্স করলো একজন লোকের নামে, এই নামে অ্যাকাউন্ট আছে। বিভিন্ন জায়গায় আছে, তবে একটা ব্যাংকের লোকই তো বলেছিল। তা থাকবে কেন? ব্রহ্মচারীদের আলাদা অ্যাকাউন্ট থাকবে কেন?
যা তোমরা এইসব গুলিকে নিজে নিজে দিয়ে দিও অ্যাকাউন্ট দিয়ে, তারপরে অ্যাবলিশ কর আর হরি ভজন সত্যি সত্যি কর। আমরা দরখাস্ত দিয়ে দিব যে এই অ্যাকাউন্ট আর ওদেরকে যেন পয়সা না দিয়া হোক, এটা বেদান্ত সমিতির, আমরা লিখে দিয়ে ব্যাংককে দিয়ে দিব। দিবে না? আমরা সব বলি, আমরা যখন ইনি বলছেন যে জানেন, আমিও দু চার জনকে জানি, ও আমার নিয়ে ওটাকে দরখাস্ত দেখো মহারাজ কাছে।
ভগবানকে অবিশ্বাস হলে, মহারাজ ভগবানকে অবিশ্বাস হলে,
হ্যাঁ
গুরু বৈষ্ণবদের অবিশ্বাস হলে ওই ব্যাংকে টাকা টাকা জমাবার বুদ্ধি আসে পৃথক ভাবে। যাদের পরে দায়িত্ব আছে এমন দু চারজন লোক ছাড়া আর অন্যান্য ব্রহ্মচারীর কেন টাকা জমাবে? কথাটা হচ্ছে যাদের পরে দায়িত্ব রয়েছে তারা লিমিটেড কয়েকজনের তারা থাকতে পারে, কিন্তু যাদের পরে দায়িত্ব নাই ওসব ব্যাপারে দায়িত্ব দেওয়া হয়নি তারা কেন টাকা রাখবে?
এই জন্য ভক্তিও হচ্ছে না, ঘুরিয়ে বেড়াচ্ছে।
যোগপীঠ থেকে মায়াপুর থেকে গৌড়ীয় মঠ ছেড়ে দিয়ে বহির্গত হলেন। আর প্রথমে যে নদীপেতে দেবানন্দ গৌড়ীয় মঠ স্থাপন করা হবে তখন শ্রীধর মহারাজ মহিষ মহারাজ মানে মহানন্দ প্রভু ইত্যাদি বহু প্রাচীন নরহরি প্রভু তার সঙ্গে ছিল। আর তারপরে তিনি প্রচারে বেড়াল গঙ্গার দুই ধারে, দুই ধারে কৃষ্ণ থেকে আরম্ভ করে রানাঘাট, তারপরে এদিকে শেওড়া খুলি বৈদ্যবাটি ইত্যাদি বহু প্রচার করে। চুচুড়োতে কয়েক জায়গাতে তার পাঠ বক্তৃতা হয়। মনেন্দ্র চন্দ্র সাধু বোধে আর নগেন বাবু আপনার বোধে জানেন কিনা, পুরনো লোক এখন না, ওরা গুরু মহারাজকে রায় সাহেব ছিলেন, তারা গুরু মহারাজকে এখানে নিয়ে আসেন, এখানে পাঁচ সাত দিন পাঠ করেন, প্রচুর বিভিন্ন জায়গাতে পাঠ করেন। সব লোক বড় আকর্ষিত হলো আর গুরু মহারাজকে বলল যে সেখানে মঠ স্থাপন করেন। তখন এই ঠাকুর বাড়ি ছিল শিবাস পণ্ডিতের ঠাকুর, মহাপ্রভুর সমসাময়িক শিবাস পণ্ডিত। সেটি কালান্তরেতে নৈহাটিতে সেটি পূজিত হতে থাকে এবং সেখানেতে আবার কি কারণেতে প্রায় 300 বছর পূর্বে ওই বিগ্রহকে এখানে আসে এই যে রাধাকৃষ্ণ মহাপ্রভু আর নিত্যানন্দকে নেতা বিগ্রহ সুভাষ পণ্ডিতের স্থাপিত বহু প্রাচীন মহাপ্রভু বৈপরচন তারা প্রস্তাব করলো যে সে এই ঠাকুর বাড়ি আপনাকে দেওয়া হবে। নিত্য গোপাল চক্রবর্তী না কি ছিলেন মুখার্জি, বহু প্রাচীন কথা। তিনি বললেন যে আমি এই ঠাকুর বাড়ি আপনাকে দান করব। তিনি করলেন, তারপর গুরু মহারাজ এখানে মত স্থাপন করলেন। স্থাপন করে কলিকাতা থেকে এখানে প্রেস নেওয়া হলো এইখানে। তারপরে পূজ্যপাদ বামন মহারাজ তখন হেঙ্গলা পাতলা ব্রহ্মচারী আমাদের থেকে প্রায় তিন বছর কি চার বছর বড়। গুরু মহারাজের প্রারম্ভ কাল থেকে তার সেবা করতেন। কলকাতা থেকে গুরাম প্রিন্টিং প্রেস আনা হলো, এইখানে আরম্ভ হলো। তারপরে ধীরে ধীরে গৌড়ীয় পত্রিকা প্রকাশিত হলো, এখান থেকে গ্রন্থ কিছু কিছু প্রকাশিত হলো। এক সময় তো পাবন মহারাজের হাত প্রেসেতে পড়ে গেল, চাপা কেটে গেল আঙুল টাঙ্গ। গুরু মহারাজ সঙ্গে সঙ্গে নিয়ে কলকাতাতে তার চিকিৎসা করেন। তখন পাদুকা ছিল, চপ্পল টপল নয়, খড়ম ছিল। খড়ম নিয়ে কলকাতাতে যাওয়া, আমরা সব খড়ম নিয়ে গাছেতে পাবন মহারাজ গাছেতে চেপে যেতেন, খড়ম নিয়ে বেল গাছেতে। তারপরে এখানকার লোক খুব শ্রদ্ধা করত, সহজ ভাবে এখানে মোট চলত। বহু লোক ধীরে 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 এখানে ভারী নাম নিল, চারিদিকে প্রচার হতে লাগলো। তখন আমি 1946 সালেতে যখন আসি, তখন এখানে থাকবার জায়গা ছিল না। এক এক ঘরেতে আমরা 10-10 জন লোক থাকতাম, প্রত্যেক ঘরে ঘরে। আর এই আঙ্গনের মধ্যে থাকবার জন্য যে কে কোথায় শোবে, আগে থেকে বিছানা পড়ে যেত। কে কোথায় শোবে, ঠাকুরের বারান্দাতে, তারপরে নিচেতে, গরমে গরমের সময়। প্রথম আনন্দ একটা ছিল। এখানে প্রায় 30-40 জন লোক, 45 জন লোক এখানে থাকত। কিন্তু কত প্রীতি, সব ভাদ্র ভাব। ঘন্টা বাজলো, ঠাকুরের যে যেখানে আছে সব দৌড়ে আসত। এখন তো আমি দেখি যে সে ঠাকুরের আরতি হচ্ছে, ব্রহ্মচারীরা সব বাইরে ঘুরিয়ে বেড়াচ্ছে, কেউ ঘরে বসে আছে, কেউ কিছু। তখন সেটা হলো আবার সঙ্গে সঙ্গে এখন সব লোক সাষ্টাঙ্গ প্রণাম করে দিয়ে আরতি পরিক্রমা। যারা বৃদ্ধ বৃদ্ধ তাহা বসে, আর হরিসাধন বলে একজন আমাদের প্রভু ছিলেন বৃদ্ধ, তিনি একলাই রান্না করতেন দুবেলা। বৃদ্ধ লোক বাসন মাজা, ঠাকুরের বাসন মাজা, অর্চন করা। এখন 5 জন লোক চাই অর্চনের জন্য, একজন আর্থিক অর্থিত, একটা লোক জোগাড় করবার জন্য চাই, একটা বাসন মাজবার জন্য চাই, একজন বিকাল বেলা চাই, একজন সকাল বেলা চাই। 5 জন ব্রহ্মচারী না হলে আর কি হয়? রান্নার জন্য এক বেলা কোন যদি করে দিল, অন্য করে দেবে এক, আবার ডাল করবে একজন, তারপরে থাক হয়ে গেল ছুটবে। গুরু প্রতি নিষ্ঠা কিরকম? তিনি যখন গত হলেন, তখন গুরু মহারাজ তাকে পরিক্রমা করে তার চরণেতে পুষ্পাঞ্জলি দিলেন। পত্রিকাতে তার সম্বন্ধে কত প্রশস্তি লিখেছেন। এই একদিন ওই সময় থেকে সেবা করে আমরা এখন প্রায় হয়ে গেল 54-55 বছর মঠে এখনো আমরা টিকে আছি। সেই দিনের জন্য কিরকম সব সেবা প্রবৃত্তি ছিল। আজকাল মনে হচ্ছে যে সেবা প্রবৃত্তি লুপ্ত। কত বড় বড় ঘরের মেয়েরা পুরুষরা পড়া লেখা শিক্ষিত লোক, ওই জায়গায় একজন এখানে বসে আছে, উনি বড় সাহিত্যিক, অংরেজি হিন্দি বাংলা সব পেশে ধুরন্ধর একজন লেখক। তো পুরনো খুব না, পরে কত শিক্ষিতা মেয়ে এসে তুমি খালি নাম সবগুলি কত এখানে এসে পাঠ শুনত, সেই রকম ভাবে কত পাঠ আজকে বহুদিনের পরে বেশ সুন্দর সে বিগ্রহ এখানে প্রচলিত হয়েছে। এই বিগ্রহ আমি মথুরার জন্য একটা মঠ হচ্ছে যমুনার ধারে ওখানকার জন্য এই দুটি বিগ্রহ করা হয়েছে, খুব সুন্দর। কিন্তু ওখানকার মন্দিরটা খুব বড়, এই জন্য আমি এখানে এটা দিয়ে দিই, আর ওখানকার জন্য আবার একটা হচ্ছে একটু বড় সাইজ, বেশ সুন্দর। যেরকম হয় গৌর নিত্যানন্দ প্রভু ঠিক জড়ি হয়েছে, এখন যদি খুব সুষ্ঠু ভাবে সেবা করে তাকে সাক্ষাৎ ব্রজেন্দ্রনন্দন যদি মনে করে জগন্নাথ একটু ঠুঠো, আমরা দেখি কিরকম ঠুঠো জগন্নাথ, হাতও নাই পায়ও নাই, বড় বড় গোল চোখ, আর মহাপ্রভু তাকে কিরকম বলছেন প্রতিমান হও তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্রনন্দন, আর কিরকম হবে তার প্রমত্ত হয়ে তাকে দৌড়চ্ছেন যে আলিঙ্গন করবে, আর তিনি পড়ে যাচ্ছেন লুচিত। আর এখানে তো একেবারে সাক্ষাৎ রাধা কৃষ্ণ দেখতে পাশি হাতে আছে, কত সুন্দর আমাদের কোথায় ভাব, কোথায় ভাব। যত ব্রহ্মচারী সন্ন্যাসী হয়েও যত অন্য লোকের সঙ্গে প্রীতি তত ঠাকুরের সঙ্গে প্রীতি নাই, এখন তো এইরকম লক্ষ্য করে। আজকাল একটা ব্যবসায়ের একটা কারণ হয়ে আসছে, স্নেহের দ্বারা প্রীতি তাকে পরে সর্বস্ব তার চরণে দিয়ে দিল, কৃষ্ণার্থে অখিল ভোগ ত্যাগ, কৃষ্ণার্থে কৃষ্ণের জন্য প্রীতি জন্য অখিল ভোগ আমার ত্যাগ সবগুলি প্রত্যাগ, আর কৃষ্ণার্থে অখিল চেষ্টা পরায়ণ, কৃষ্ণের জন্য আমার সব কিছু চেষ্টা, কি গৃহী কি ত্যাগ, শিবাস পণ্ডিত ইত্যাদি যারা ছিলেন ওরা তো গৃহস্থ ছিল, পাণ্ডবরা পাঁচজন দ্রৌপদী এরা গৃহস্থ ছিল, মহারাজ জনক গৃহস্থ ছিল, বশিষ্ঠ দেব ইনি কি ছিলেন লোক ছিলেন, ব্যাসদেব কে ছিলেন যার পুত্র সুখদেব তাহলে গৃহী ছিলেন, কিন্তু তাহাদের আদর্শ কত বড়। মহাপ্রভুর অধিকাংশ ভক্ত কোন গৃহস্থ ছিল কিন্তু তাহাদের আদর্শ ছিল, ত্যাগী যারা ছিলেন তার ত্যাগী গণের কিরকম আদর্শ উচ্চ। একটি বৃদ্ধার কাছে একটা মহাপ্রভু ভক্ত ছোট হরিদাস, তিনি মহাপ্রভু খাবার জন্য চাল মানতে গিয়েছিলেন মহাপ্রভু জন্য, আর মহাপ্রভু কি বললেন আর যেন আমার এখানে না আসে, কত কঠোর। সেটি ত্রিবেণীতে গিয়ে গঙ্গাতে প্রাণ প্রত্যাগ করলো কিন্তু মহাপ্রভু তাকে দর্শন দিলেন, কিরকম কঠোর বৈরাগ্য আমাদের ধীরে ধীরে সব আমরা কোথায় গর্তেতে যাচ্ছি। রূপ গোস্বামী সনাতন গোস্বামী একটি পর্দা রেখে আসেন, সব পুরি ছেড়ে দিয়ে সম্পূর্ণ, কোন আসক্তি ছিল না, যাবতীয় আসক্তি সম্পূর্ণরূপে কৃষ্ণকে দিয়ে দিয়ে তার আর কোন দিকে তার কোন আসক্তি রুচি কিছু ছিল, তাহলে তো ভজন ভাব সেবা মহাপ্রভু গণের তো আর বহু উন্নত, বহু উন্নত। প্রায় দেখা যায় আমাদের হিন্দু ছাড়া মুসলিম, বৌদ্ধ, জৈন, মুসলমান, ঈসাই, সেই মানে খ্রিস্টান, এরা সব ঠাকুর পূজার মানে সেবা মানে। আজকাল আমাদের হিন্দুর সংখ্যা যদি দেখা যায় হোল ওয়ার্ল্ডে মুসলিমে খুব কম, ভারতবর্ষে না আমরা আছি, ভারতবর্ষেও আজকাল তো প্রায় বৌদ্ধ হয়ে যাচ্ছে, কতগুলি ঈসাই রাজনীতির কারণে ধীরে 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 আমাদের সংস্কৃতি, বৈদিক সংস্কৃতি ইত্যাদি সব লুপ্ত হয়ে চলেছে। এমন করে কি এই বাংলার যে বর্তমান গভর্নমেন্ট সংস্কৃতি ইত্যাদি সব উড়িয়ে দিচ্ছে, কিরকম দুর্বস্থা। ধর্ম কর্ম তো নাই, পূর্বে ছিল, এটা ছিল। এরা মনে করে যে খাওয়া দাওয়াই সার, জীবনে সে খাওয়া দাওয়াই আর ভোগ সুখ যদি হয় তাহলে আমরা জীবন ফিরতাম, কিন্তু জীবনের উদ্দেশ্য না, তো শুকর কুকুর গাধা এরাও তো খায়। এই জন্য জীবনের সুখ এবং শান্তি থাকে, যদি জীবনের শান্তি না আসতো, সুখ না আসতো তাহলে কি হবে? খাওয়া দাওয়া তো এই কাল পর্যন্ত গুলজারিলাল নন্দা বোধে নাকি খেয়েছিল প্রধানমন্ত্রী গুজরাল বোধে, এর পূর্বে ছিল কে রায় নাকি, ওর ও সবগুলি কোথায়, কতগুলি জেলে ঝুলছে, কতগুলি কিছু কতগুলি। আর রাজীব তো মারা গুলি উড়িয়ে দিল আর ইন্দিরা গান্ধী বেশ সুখে আছে, তো ধন সম্পত্তি তো করোড় কোটি কোটি টাকা, সুখ শান্তি ছিল। এখানে যে প্রধানমন্ত্রী হবে উনি খুব সুখে শান্তিতে তো হয়ে যাবে, তো আগে কাঁটার একটা এখানে মুকুট পরিয়ে দিবে, কোথাও সুখ শান্তি নাই। সুখ শান্তি আছে, আমি কে, কেন আমি দুঃখী, কোথা থেকে এসেছি, এই সমস্ত হোল জগতের কে কন্ট্রোল করছে, এইসব যদি উপলব্ধি হয়ে কিছু ভজন মধ্যে কিছু রিয়ালাইজেশন অফ সোল যদি হয় তাহলে তো মনুষ্য এত গাধা কুকুর ছাগল মুরগি টুরগি সবই তো খাচ্ছে, সুখ শান্তি কোথাও বিজ্ঞান প্রতিষ্ঠা এই হচ্ছে মূল ভিত্তি। ভগবান নিরাকার নন, ওরা তো সকলে এক ধার থেকে বলছে যে আকার, কিন্তু বাইবেলেতে আছে গড ক্রিয়েটেড মেন আফটার হিজ ওন ইমেজ, নিজের রূপের মতন গড এই জগতের সৃষ্টি। আর গড মানে হয় কি, জি ও ডি, জি জেনারেটর সৃষ্টি যিনি করেন, ও অপারেটর, আর ডি ডিস্ট্রাক্টর, তা সে নিরাকার কথা দিতে হবে। নিজের মতন যদি এই আমাদেরকে যদি সৃষ্টি করে থাকে তাহলে তার আকার আছে, এই জন্য বাইবেলের এটা কথা, বাইবেলের এই জন্য খ্রিস্টানরা যদি এই কথা না মানে, ওতে লেখাই আছে, তাহলে তাকে পুড়িয়ে দেখ, তারা মস্ত তারা বড় বড় ই করে চার্চ করে কিসের জন্য, যদি তাদের বর্ডার আকার নেই তাহলে কিসের জন্য করেছে, যার আকার নেই তার থেকে আকার আসবে কোথা থেকে, ফ্রম নাথিং এনি ইট ক্যানট বি ক্রিয়েটেড, যেখানে যে তার নিজেই রূপ নাই আবার তার থেকে তিনি আবার কোথা থেকে সৃজন করবে। এই জন্য গড ক্রিয়েটেড মেন আফটার হিজ ওন ইমেজ, এটা বাইবেলের কথা। মুসলমানরাও তা মানে, মানে না বেটারা, কিন্তু তাদের কোরআনেতে লেখা আছে, কি লেখা আছে, ইন্না আল্লাহ খালাক মান মানসুরাদি সুরত, সুরত মানে রূপ, খোদা তাল্লা নিজের রূপের অনুসারে জগতের সৃষ্টি। কিন্তু বেটারা কোন বৌদ্ধারা প্রখর মূর্তি করে সব, অন্তত 40 ফুট উঁচু মূর্তি সব গুলি করেছে। সারনাথেতে, বৌদ্ধ গয়াতে, জাপানেতে, চীনেতে, তিব্বতেতে, ইন্ডিয়াতেও ভুবনেশ্বরের কাছে একটা কি পাহাড়ি আছে, তোমরা গিয়েছ? ধবলগিরিতে আছে, আর আর একটা একটু পাশে নন্দন কানন, বিরাট বিরাট ভগবানের মূর্তি না পায় ভগবানই সকলকে মানতে। এই যে আমাদের বেদের কথা, সতেও সম্যক ইদম অগ্রাসী, ভগবানই আগে ছিল, তার থেকে এই জগতের ক্রিয়েশন হয়েছে সব কিছু। না যদি মাতা পিতা আমাদের জন্ম দিচ্ছে, জন্ম তো দাতা মাতা পিতা না প্রভু, তথাপিও যদি মাতা পিতাকে ধরে নিয়ে আসছে, তাহলে মাতা পিতা প্রতি আমরা ঋণী আছি। তাহলে মাতা পিতা প্রতি যদি ঋণী হই, তাহলে সে সমস্ত জগতের মাতা পিতার মাতা পিতার মূল মাতা পিতা তাহার প্রতি আমাদের কোনো থাকবে না কোনো তাই। এই জন্য যারা এই জগতের দায়িত্ব ছেড়ে দিয়ে প্রভুর শরণাগত হয়ে ভজন করে তারা কারো ঋণী নয়। এই জন্য চৈতন্য মহাপ্রভু ব্যাস, সুখদেব গোস্বামী ইত্যাদি মাতা পিতা ইত্যাদি সকলের সেবা ছেড়ে দিয়ে প্রভু সেবাতে যুক্ত পাতে ওদের সব ঋণ সমাপ্ত। এই জন্য ভগবানের রূপ আছে, আকার আছে, তার সেবা করা আমাদের কর্তব্য। বিশেষ করে কনিষ্ঠ অধিকারী ভগবানের কাছে এইসব না দেখে তাহলে ভজন করতে পারে না, সেবা করতে পারে না। ওদের পক্ষে যখন আবশ্যক উন্নত অধিকারী যখন হয়ে যায়, তখন ওদের শিব বিগ্রহে সবসময় তার শিব বিগ্রহ তাকে দিয়ে দেবে। অতএব আজকে আমরা এই কারণে শিব বিগ্রহ প্রকাশ করা হচ্ছে নতুন ভাবে রাধা কৃষ্ণের বেশ দিব্য, যারা এখানে থাকবেন তারা তার সেবা করে। আজকে একটু পরে তুমি একটা হরি কথা কিছু বলো তো, বিগ্রহের সম্বন্ধে বলো কি, তারপরে ফের আমার এখানে 2 মিনিট আর বলে দিই। এতক্ষণ আপনারা শুনলেন বৃন্দাবনেতে, আপনারা শুনে থাকবেন মদন মোহন বিগ্রহ। এটি কৃষ্ণ যখন অন্তর্ধান হলেন তার লীলা, তারপরেতে বজ্রনাভ তাহার পুত্রের পুত্রের পুত্র প্রপৌত্র, তিনি গোপীনাথ মদন মোহন তিনটি বিগ্রহ প্রকাশিত করেছিল। পরবর্তীকালেতে প্রায় 5000 বছর পরে প্রায় সেই সে বিগ্রহ মহামদেনদের আক্রমণের জন্য এদিকে দিকে লুকিয়ে টুকিয়ে সব বিগ্রহগুলি রাখা ছিল। চৈতন্য মহাপ্রভু আদেশ করেছিলেন রূপ সনাতনকে যে তোমরা ভক্তি গ্রন্থ প্রচার করবে, বৈষ্ণব সদাচার প্রচার করবে, বৈষ্ণব সদাচার প্রচার করবে, আর শিব বিগ্রহ প্রকাশ করবে। এরকম ভাবে 3-4টি তাকে দায়িত্ব দিয়েছিলেন সেবা। এক সময় সেই সনাতন গোস্বামী মথুরাতে হঠাৎ করে তিনি পরিক্রমা করতে করতে গোবর্ধনে ওখানে উপস্থিত হন, আর দেখেন সেখানে যে 2টি ছেলে খেলছে গিল্লি ডান্ডা এরকম খেলছে, যে হেরে যাবে সে যে জিতে যাবে তাকে কান্ধাতে নিয়ে চাপিয়ে দৌড়াবে।
দেখেন যে একটি ছেলে ওই ব্রাহ্মণীর ছেলে আর ওই দ্বিতীয়টা ছেলে ওই মদন মোহন ওর বাড়িতে আছে, মন্দিরে তে বিগ্রহ রূপে থাকেন, কিন্তু ওই ছেলের সঙ্গে খেলাধুলা করে, ব্রাহ্মণী রান্না করে খাওয়ায় দুজনকে, বিগ্রহ হলে তাদের বাড়িতে বসে উঠে চালা ফিরা সব করে। সনাতন গোস্বামী এসে দেখে আবার দেখলেন যে এক সময়তে কৃষ্ণ জিতে গেল, তখন ওই ব্রাহ্মণীর ছেলের কাঁধাতে চেপে ওকে ঘোড়া বানিয়ে দিয়ে চলে চালিয়ে। পরবর্তীকালেতে ওই ছেলেটা জিতে গেল, কৃষ্ণ হেরে গেলেন, তখন ওই ছেলেটা বলছে যে এখন তুমি আমার ঘোড়া বানো, তোমার পিঠে চড়ব। ইতিমধ্যে কৃষ্ণ পালিয়ে গিয়ে আর মন্দিরের ভিতরে চলে আর ডান্ডা নিয়ে তাকে তাড়া করেছি। আচ্ছা আবার তুমি কালকে খেলতে আসো, আমি দেখবো। পূজারী বলে যে ভিতরে ঢুকতে পারবে না, আর ঢুকতে পারলো না। সনাতন গোস্বামী দেখলেন যে সেই ঠাকুর মদন মোহন এর সঙ্গে খেলাধুলা করছে। দ্বিতীয় দিনে আবার গেলেন, দেখেন কি যে তার মা বিধবা ব্রাহ্মণী সেটি রান্না করছে খিচুড়ি সকাল বেলা ভোর বেলা, আর সেটি স্নান করে নাই, কাপড় পাল্টায় নাই, দাঁতন করছে, এখন দাঁতন লম্বা আর দাঁতনে থেকে তার রস এদিকে বেরোচ্ছে নিম কি বাওলা গাছে, আর সেই দিয়ে খিচুড়িটা চালাচ্ছে, আবার ফের মুক্ত হচ্ছে, স্নানও করে নাই কিছু করে নাই। তারপরে যখন হয়ে গেল তখন দুটি ছেলেটাকে ছোট ছোট বাটিতে ওই খিচুড়িটা দিয়ে দিল, তার দুজন ছেলে, একটা ঠাকুর আর ও ছেলে, দুজন বেশ প্রীতি সহকারে খায়। সনাতন গোস্বামী থেকে তো আওয়াক, আবার ফের ওই ওই ব্রাহ্মণীকে বলেন যে মা এই তো ঠাকুর আর তোমার ছেলে অপবিত্র হয়ে খাওয়াইতে নাই, তুমি ওই দাঁতন দিয়ে ওই খিচুড়ি চালিয়ে দিয়ে এদেরকে খাওয়াইয়েছ, অপবিত্র অবস্থাতে স্নান করো নাই, কাপড় পাল্টাও না, মুখ ধোও না, স্নান করো নাই, বাবা আমার ভুল হয়ে গেছে, আমি কাল থেকে স্নান করে দিয়ে তারপরে সব ঠিকঠাক হয়ে তারপরে রান্না করে এদেরকে খাওয়া। এখন সকাল বেলা যমুনা গঙ্গা যমুনা নিকটে যমুনা স্নান করতে গিয়েছে, দেরি হয়ে গেছে, স্নান ইত্যাদি করে নিবৃত্ত হয়ে গিয়ে রান্না করে ওকে খাওয়াবে, আর এদিকে দুজনই কান্নাকাটি করছে, মদন মোহন আর তার ছেলে। সনাতন গোস্বামী দেখলেন যে হ্যাঁ এরা কান্নাকাটি করছে খাবার জন্য, পিঠো খাবার জন্য অপবিত্র, আমি কেন বাগি করব। পরে বুড়ি পায়েতে পড়ে বললেন যে সে মা তুমি যেরকম হয় রান্না করে খাওয়াইতে ওই রকম খাওয়াও, তোমার স্নান টান কোনো প্রয়োজন নেই, যদি ঠাকুর এইরকম অবস্থাতে খায় তাহলে তুমি পরম পবিত্র, লোক বুঝতে পারে না। তারপরে সেই রকম পরের দিনে তে সনাতন গোস্বামী আসলেন, তখন বলছে বাবা আমি তোমার সঙ্গে চলবো, কোথায় যাবে তো তুমি কোথায় থাকো, বৃন্দাবন, আমিও বৃন্দাবনে যাবো, মথুরা থেকে তুমি ছিল ভাই, আমি তো তোমাকে নিয়ে যেতে পারবো না, তোমার কত ভার আমি নিয়ে যেতে পারবো না, তুমি চলো, তো যদি চলতে হয় তাহলে চলবো আমি, তুমি চলো আমি তোমাকে নিয়ে যেতে পারবো না। তখন বলছি আচ্ছা আগাতে তাই হোক, তার পিছে পিছে হেঁটে হেঁটে বৃন্দাবনে গিয়েছে। আর ওই বুড়ি ব্রাহ্মণী কোথায় মদন মোহন কোথায় মদন মোহন করতে 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 খুব জোরে জোরে ডাকে তাকে, ওখানে খুঁজছে চারিদিকে বৃন্দাবন, এই ডাকাকে বলে টের। অতএব যেখানে তিনি ঠাকুর ছিলেন আর ঠাকুর ওখানে মা আমি এখানে আছি, ওইটাকে বলে মদন টের। এখন অভি যেখানে ঠাকুর মদন মোহন আছেন সেখান থেকে স্থান নাম হচ্ছে মদন টের, প্রায় 500 বছর হয়ে গেল, ওইখানে অভি এখনো ঠাকুর আছেন মদন মোহন, এখন তো তিনি জয়পুরে চলে গিয়েছেন। যে ঠাকুর চলতে পারে, যে ঠাকুর কথা বলতে পারে, যে তার ছেলের সঙ্গে খেলতে পারে, সেটি প্রতিমা নাসি বিগ্রহ কার কাছে? সনাতন গোস্বামীর কাছে, ওই ব্রাহ্মণী কাছে। আর কেউ তাকে তো দেখতে পায় না, কেউ বুঝতেই পারে না। অতএব যাহাতে ভক্তি আছে, ভক্তি দ্বারা ভগবানকে এরকম বুঝতে পারে। তার সঙ্গে খেতে পারে মেঙে, তার সঙ্গে লড়াই ঝগড়া করে খাবে, তার কেড়ে নিয়ে জবরদস্তি খাবে। আর দুর্যোধনের মেবা ব্যঞ্জন কত রকমের গ্রহণ করে। অর্থাৎ ভক্তের নিকটে তিনি হচ্ছেন সেই বিগ্রহ। সাধারণ লোক তাকে বুঝতে পারেন, যাদের বিশ্বাস নাই তারা দিলেও তিনি গ্রহণ করবেন। আর যাদের এরকম বিশ্বাস আছে তাদের কাছে তিনি সেই বিগ্রহ। তার সঙ্গে কথা বলবেন, চলবেন, ফিরবেন। রামানুজাচার্য এক সময়তে পুরীতে যেয়ে ওখানকার সব ব্যবস্থা করতে লাগলেন। দেখলেন যে ওখানকার পূজারীরা বিড়ি তামাক খায়, পান খায়, আর ঠাকুরের সেবা করে। তিনি বলেন যে যারা পান বিড়ি সিগারেট খাবে তারা এই ঠাকুরের সেবা করতে পারবে না, তাকে বাহার করে দিলেন। যখন বাহার করে দিলেন তখন তারা সব দল বেঁধে আর অনশন করলো মন্দিরের বাহিরতে। সবচেয়ে আগ্রহ করলো, খাওয়া দাওয়া ছেড়ে দিল, একদিন দুদিন পর্যন্ত খেল না। তখন জগন্নাথ দেবের মাথা টনক নড়ল, তিনি কি করলেন, রামানুজাচার্য ওই পাশে পলঙ্গের উপর শুয়েছিলেন তাকে নিয়ে ওখান থেকে প্রায় 1000 মাইল দূরে কোন জায়গা কুরমাচলে নিয়ে ওখানে তিনি রেখে দিলেন, যাও তুমি ওখানে। অনাচারীও কিছু আছে কিন্তু তার ঠাকুর ছাড়া আর জানে না, তাদের কত বিশ্বাস শ্রদ্ধা রীতি ঠাকুর তাদের জন্য ওখানে করবে, এখন সবগুলি ইতিহাস। অতএব নাস্তিকদের কাছে তিনি পুতুল, আর ভক্তগণের কাছে তিনি শিব বিগ্রহ। যারা কিছু জানে না তার কাছে সাধারণ একটা, ও এর ভিতরে ঠাকুর আছেন, এর ভিতরে ঠাকুর ন, ইনি হচ্ছেন ঠাকুর। এই জন্য ন প্রতীকে স, নিশ্চিত রূপে তিনি সেই। অতএব সে বিগ্রহ তত্ত্ব হচ্ছে ভক্তের নিকটেতে। ওই জগন্নাথ দেব মহাপ্রভু ইত্যাদির সঙ্গে কথা বলছেন, খাচ্ছেন, কত রকমের কি করছেন, কত রকমের লীলা। আবার তার সঙ্গে যুদ্ধ করবার জন্য যান, তার শত্রুর সঙ্গে রাজার, কত রকমের সব ইতিহাস রয়েছে। আমরা সেই রকম যে তার সেবা ইত্যাদি করতে পারি, তার মধ্যে সেই রকম বিশ্বাস এবং শ্রদ্ধা এবং প্রীতি থাকে, তাহলে অবশ্যই তিনি গ্রহণ। অতএব আজকে এখন রাত হয়ে যাবে বেশি, আমরা আজকে এই পর্যন্ত সমাপ্ত করছি। একটা কীর্তন কর, আপনি কর পুরনো লোক
ভগবান কি বস্তু। আমরা ভগবান তিনি বলছেন, অর্চে বিষ্ণু শিলাধীর গুরুসুর নরমতি বৈষ্ণবে জাতি বুদ্ধি বিষ্ণুর বা বৈষ্ণবানাম পলিমল মথনে পাদ তীর্থে বুদ্ধি শ্রী বিষ্ণু নামনি সকল পুলুষয়ে শব্দ সামান্য বুদ্ধি বিষ্ণু সর্বেশ্বরেশ্বর তদিতর সমধির চস্য বা নারকিশন। ভগবান কে ও কি বস্তু বসে আছেন? ভগবান সাক্ষাৎ সেই বস্তু, অর্চে বিষ্ণু, অর্চিত বিষ্ণু বিগ্রহ। অনেক জায়গায় থাকতে পারেন, ভারতবর্ষে স্বয়ং মূর্তি 108 মূর্তি বিভিন্ন স্থানে বিরাজমান, উত্তরে বদ্রী নারায়ণ, পশ্চিমে দ্বারকানাথ, দক্ষিণে রঙ্গনাথ, পূর্বে সেখানে শ্রী জগন্নাথ, এইভাবে 108 স্বয়ং বিষ্ণু মূর্তি বিভিন্ন জায়গায় প্রচারিত হয়েছে, প্রকাশিত হয়েছেন। তাদের কেউ প্রকাশ করেন নাই, তারা স্বয়ং মূর্তি কি তারা বিগ্রহ, তাহলে অন্য জায়গার বিগ্রহ কি অন্যরকম না? বিগ্রহ সর্বত্র একই প্রকার, নাম বিগ্রহ স্বরূপ তিনে এক রূপ, তিনে ভেদ নাই, তিন চিদানন্দ রূপ। ভগবানের নাম ভগবানের বিগ্রহ, ভগবানের স্বরূপ, তিনি একই বস্তু। আমরা সাক্ষাৎ দেখতে পাই, সাক্ষী গোপাল উড়িষ্যে আছেন, বৃন্দাবন থেকে সাক্ষী দেওয়ার জন্য এসেছেন। সেখানে ক্ষীরচোরা গোপীনাথ আছেন, যিনি চিত্রকূট পর্বত থেকে সেখানে এসেছেন। কিরকম ভাবে বিগ্রহ প্রতিষ্ঠা হয় ভগবান রামচন্দ্র পিতৃ আদেশে যখন বনগমন করেছিলেন, সেই সময় চিত্রকূট ভরদ্বাজ মুনির আশ্রমে দীর্ঘদিন অবস্থান করছিলেন। কোন সময় রাঘব বালকগণ তারা গোচারণ করছেন, ভগবান রামচন্দ্র এবং সীতা দেবী সেখানে বসে আছেন। ভগবান রামচন্দ্র মৃদু হাস্য করলেন, সীতা দেবী বললেন, প্রভু হাস্যের তো কারণ কিছু দেখছি না, কেন হাসলেন? দেখো, আমি দ্বাপর যুগে এই প্রকার লীলা করবো। সীতা দেবীর হৃদয়তে আমার প্রেরণা আসলো, প্রভু কিরকম সে কি লীলা, দয়া করে আমাকে দেখান। ভগবান রামচন্দ্র তখন বানের অগ্রভাগ থেকে তিনি এক শিলার উপর অঙ্কন করছেন গোপীনাথের বিগ্রহ, এবং সীতা দেবী দর্শনের জন্য খুব ব্যধিব্যস্ত হয়ে যখন স্পর্শ করছেন, বিগ্রহ প্রতিষ্ঠা হল। সত্যি ভগবান শক্তিমান বস্তু, তাকে প্রকাশ করেন যাহার শক্তি তাহার মহাপুরুষগণ, তারা ভগবানের, তাদের দ্বারাই প্রকাশিত হয়। সেই জন্য আমরা কৌত্তলিক নই, আমরা হচ্ছি ভগবানের সেবক। ভগবান তিনি বাস্তব বস্তু, সেই জন্য বাস্তব বস্তুর সেবা দ্বারাই সেখানে প্রকাশিত হয়, প্রমাণিত হয়, আমরা জানতে পারি। ভগবান কৃপা করেন, কোথায় বৃন্দাবন সেখান থেকে সাক্ষী দেওয়ার জন্য এসেছেন পায়ে, আমরা তো দেখছি, কিন্তু আমাদের দর্শনটা সেরকম বিকর হচ্ছে না। এই বস্তু বিভিন্ন সম্প্রদায় ভগবানের বিগ্রহকে পুতুল মনে করে থাকেন, বাস্তবিক পক্ষে ভগবানের বিগ্রহ পুতুল নন, ভগবান হচ্ছেন সত্য বস্তু। তবে কি করে দেখা যায়, প্রেমাঞ্জলচ্ছুরিত ভক্তি বিলোচন সন্ত সদৈব হৃদয়পি বহিরপি বিলোপয়ন্তি যং শ্যাম সুন্দরম অচিন্ত্য গুণস্বরূপম গোবিন্দম আদিপুরুষম তমাহম ভজামি। কাজেই ভগবানকে দেখতে গেলে এক প্রেমরূপ অঞ্জন, প্রকৃত মহাপুরুষগণের আছে, সেই অঞ্জনের দ্বারাই অর্থাৎ গুরু কৃপায় যারা সিক্ত হয়েছে, গুরু কৃপা ব্যতীত কোন বস্তু প্রকাশিত হয় না। তাই ভক্তগণ তারা দর্শন করেন ওই গুরুর দিয়ত, সেই প্রেম অনুরূপ অঞ্জন তার দ্বারাই। আজকে আমার একটা পূর্বেই বললাম, বলতে কথাটা স্মরণ হয় নাই, যে এনাদের শ্রীমুখে আমি সংবাদ জন্য এসেছি, কিন্তু আমাকে এমন একটি জায়গায় পাঠিয়ে, যাই হোক, আমি এখন এখানটায় বৈষ্ণব যারা উপস্থিত আছেন তাদের শ্রীমুখে আমি অনেকগুলি কথা বলে বেশি সময় নিয়েছি, সেই জন্য তো আমার বলবার অনেক চিদণ্ডীপাদগণ উপস্থিত রয়েছেন, তারা সকলে বড় বড় বক্তা, অনেক কিছু তাদের তত্ত্ব জ্ঞান রয়েছেন, তারা বিভিন্ন স্থানে প্রচার আদি করেছেন। তবে তার মধ্যে প্রধান অতিথি